রেডিও মেট্রো মেলের বিশেষ আয়োজন মেট্রো টক নিয়ে আজ সাথে আছি আমি শান্তনা। আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশের অন্যতম বিখ্যাত নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ। আজ আমরা আড্ডা দিব শিবলী ভাইয়ের সাথে।
শিবলী ভাই, প্রথমে জানতে চাইবো আপনি কেমন আছেন?
আমি ভালো আছি, আমি খুব সরি তোমাকে অনেক দিন সময় দিয়ে দিতে পারিনি।
না, ঠিক আছে, একদমই সব ঠিক আছে, ব্যাপার না। আপনারা তো 10 ভাই বোন ছিলেন, তো তাদের সম্পর্কে যদি আমাদেরকে কিছু জানান।
আমরা 6 ভাই 4 বোন। আমার মা, আমার বাবা, আমাদের একটা সুখী সংসার ছিল। 71-এর 26শে মার্চে অনেকে এতদিনে জেনে গেছে, 26শে মার্চে বাবাকে খুব নিষ্ঠুর ভাবে হত্যা করা হয় এবং আমার বাড়ি থেকে অনেককেই হত্যা করা হয় এবং আমাদের বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। তারপরে তো আমার মা আমাদের এই 10 ভাই বোনকে নিয়ে বিশাল তার স্ট্রাগলিং লাইফের। তো আমরা, আমার মা অনেক কষ্ট করে সেলাই করে বিভিন্ন জায়গাতে সেলাই সাপ্লাই দিয়ে তারপরে ওই জায়গা দিয়ে আমাদের পড়াশোনা করিয়ে সবাইকে, অন্তত 10 ছেলে মেয়েকে উনি গ্রাজুয়েট করেছেন। এবং আমার বড় ভাই, মেজ ভাই দুজনই মারা গেছেন, একজন ক্যান্সারে, একজন হার্ট অ্যাটাকে। তো দুজনের ফ্যামিলি আমেরিকায় থাকেন আর আমরা এখন 4 ভাই বেঁচে আছি, 4 বোন বেঁচে আছি। এক ভাই ডেনমার্কে থাকেন, ওই দেশেরই নাগরিক হয়ে গেছে বহু বছর থেকেই। আর আমরা 3 ভাই আছি এখানে, আমি, আমার বড় ভাই সাদী মোহাম্মদ রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আর আমার ভাই মেজর শোয়েব, ও রিটায়ার্ড, ও এখন ব্যবসা করছে, আর 4 বোন। এই আর মাকে নিয়ে আমাদের একটা সুখের সংসার।
আচ্ছা আচ্ছা, আপনাদের পরিবার যথেষ্ট সংস্কৃতি মোড়া পরিবার, এখানে একসাথে গান এবং নাচের চর্চা হতো, সেই সব কথা বা আপনার ছোটবেলার কথা যদি আমাদের
সাথে। হ্যাঁ, আমাদের বাড়িতে ছোট থেকেই গান বাজনার চর্চা ছিল। আমার মনে আছে আমি যখন একটা হারমোনিয়াম বাজাতাম, গান করতাম স্কুলে, তখন আমাকে নিচে বালিশ দিয়ে বসানো হতো, কেননা দেখাই যেত না আমার সাইজ, মানে আমি এতই ছোট ছিলাম, কিন্তু আমি ওই অত কম বয়স থেকে গান করতাম। আমার ভাই সাদি গান করতো, আমার বড় বোন গান করতো, মানে বাড়িতে একটা ভীষণ রকম গানের আবহ ছিল। এবং যে কারণেই হয়তো বা আমাদের এই আজকে শিল্পী হয়ে ওঠা। এবং আমার মেজ ভাই যিনি ছিলেন, মারা গেছেন ক্যান্সারে, শামীম ভাই, উনি আমাদের খুবই এই ব্যাপারে সবসময় ইন্সপায়ার করতো। বিশেষ করে সাদি যখন ইঞ্জিনিয়ারিং পড়ে, খুলনা ইঞ্জিনিয়ারিং এর সেকেন্ড ইয়ারে পড়ে, তখন ও শান্তিনিকেতনে স্কলারশিপ পেয়ে চলে গেল গান করতে, তখন আম্মা একদম বিছানায় পড়ে গেল, কেননা ছেলেকে এত কষ্ট করে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবে, গান গিয়ে কি হবে। তারপরে আবার আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ফিজিক্স এ পড়তাম, অনার্স ফাইনাল ইয়ারে, তখন আমি ইন্ডিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে ল্যাকটো যাওয়া স্কলারশিপ পেলাম, ল্যাকটো চলে গেলাম, তখনও আম্মাকে, এই সব আম্মাকে হ্যান্ডেল করতো আমার ভাই মেজ ভাই শাহিন ভাই, উনি আমাদেরকে ভীষণ ভাবে ইন্সপায়ার করতো যে তোমরা করো, যা হয় হবে একটা। আর সে চাকরি করতো বিমানে, তার এই বেতনের টাকা দিয়ে সংসার চলতো, আর আম্মা সেলাইয়ের টাকা দিয়ে সংসার চলতো। তো মেজ ভাইয়ের বলার কথার একটা মূল্য ছিল বলে আম্মা হয়তো মেনে নিয়েছে, কিন্তু পরে যখন আমরা সফল হয়েছি, আমরা যে সফল হব সেটাই তো চিন্তা কখনো ভাবিনি। মানে আমি পড়তাম ফিজিক্স এ, সাদি ইঞ্জিনিয়ার হবে, তারপরে ফিরে এসে ইন্ডিয়া থেকে ফিরে এসে যে আমরা আদৌ নাচ, তো বিশেষ করে ছেলেদের নাচ তো তখন একসেপ্টেবলই ছিল না, সেই সময়ে আমি একটা ডান্সার হব, মানে সবকিছু মিলেই তো খুবই একটা ভয়ের ব্যাপার ছিল। কিন্তু যখন আমাদের, মানে কি বলো, সৃষ্টিকর্তার অশেষ কৃপাই বলবো আমি, যে আমরা 2 ভাই একটা এমন অবস্থানে এসেছি যে আমাদের মা আমাদের নিয়ে গর্ব করেন, আমাদের ভাই বোনরা আমাদের নিয়ে গর্ব করেন, আমাদের আত্মীয় স্বজনরা গর্ব করে। তো সেই সেই সময় থেকে তো আমার মা আমাদের এখন ভালো একজন দর্শক, ভালো সমালোচক, ভালো আসে কি বলবো শুভাকাঙ্ক্ষী, আমার দোয়া ছাড়া তো আমরা আজকে জায়গায় আসতেই পারতাম না।
শিবলী ভাই, গানের চর্চা কি এখনো একটু একটু আছে নাকি?
ওই মাঝে মধ্যে করতে হয়, সাদি যেমন জবরদস্তি নিয়ে গেল চ্যানেল এতে গান করাতে, বা কোনো একটা চ্যানেলে গেলে 2 লাইন করতে হয়, এরকম আর কি। কিন্তু গান তো সারা জীবনই আমাদের মধ্যে রয়েছে, আমি সুযোগ পেলেই গান শুনি, আমার গান শোনার খুব নেশা। আমি টিভি যত না দেখি যাচ্ছি বেশি গান
শুনি। হতে পারে নাকি আমাদের জন্য একটু 2 লাইন যদি শিবলী ভাইয়ের কণ্ঠে?
আমার গলা, তুমি আমার গলার আওয়াজটা শুনতে পাচ্ছ না, একদম একদম বর্ষা গলা, তারপরেও
ভালোই লাগছে।
হ্যাঁ হ্যাঁ, না আমার একদম গলাটা বসা আছে, তারপরে 2 লাইন গিয়ে দিই তোমার। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী, ও গো মা তোমায় দেখে দেখে আখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ও গো মা। আর আসে না গান।
তো ভাই, আপনি বলছিলেন যে বাংলাদেশের ছেলেদের নাচ বিষয়টাকে ভালোভাবে দেখা হয় না, তো এখন এই অবস্থার মানে কিরকম পরিবর্তন হয়েছে বলে আপনার মনে হয়?
আসলে কি জানো, আমাদের দেশে ছেলেদের নাচ কে ভালো চোখে দেখা হয় না, এটার কারণ আমি কতগুলো বলি। যেমন আজও কিন্তু বাংলাদেশে নাচের মেয়েদের যুদ্ধ করে নাচ করতে হয়। এখনো 80% ফ্যামিলিতেই মনে করো যে, যেহেতু মুসলিম পরিবার বেশিরভাগই, সেখানে মেয়েরা একটু বড় হলেই ওদের গান বাজনা নাচ গান এগুলো আবার কি পর্দা করে দিতে হবে বা পর্দায় রাখতে হবে। যতই আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াই আর স্কলাস্টিকায় পড়াই, দাদা দাদি নানা নানিরা তো শেখেলেই, তারা কোনোভাবেই ব্যাপারটাকে খুব সহজভাবে দেখেন না। তারপরেও আমি মা বাবাদের ধন্যবাদ দিব যে তারা যুদ্ধ করে হলো ছেলে মেয়েদের নাচ শেখাচ্ছে। সেই ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এই অবস্থা, সেখানে ছেলেদের নাচ তো আমাদের সমাজে এক্সেপ্টেন্সই ছিল না এক সময়, সত্যি কথা বলতে কি। এবং আমি মানে শিবলী মোহাম্মদ দাবি করে বলতে পারি যে আমার আগে যারাই নাচ করেছেন অনেক প্রতিকূল অবস্থায় যুদ্ধ করে নাচ করেছেন, কিন্তু আমি সেই ব্যক্তি, সেই ভাগ্যবান নৃত্যশিল্পী যার যখন আমি টেলিভিশনে নাচতাম আমাকে কোনোদিনও কোনো কটুক্তি শুনতে হয়নি। বরং সবাই বলতো কি সুন্দর নাচে, কি ভালো লাগে ওর নাচ। মানে এটার কারণটা কি জানো, যে একজন পুরুষ নৃত্যশিল্পী যখন পুরুষ দীপ্ত হয়ে পুরুষের মতো করেই নাচবে, সেই নাচকে তো লোকে নেবেই, কেন নেবে না? আমরা যখন ব্যালে দেখি, আমরা যখন বড় বড় ডান্সারদের যখন নৃত্যনাট্যে পুরুষের রোলে দেখি, তখন তো অসাধারণ লাগে। তো আমি আমি মনে করি, আমি নাচ করার পর থেকে বাংলাদেশে অনেক ছেলেদের তুমি ইন্টারভিউ নিয়ে দেখবে, সবাই বলবে যে আমরা শিবলী মোহাম্মদের নাচ দেখে নাচে ইন্সপায়ার্ড হয়েছি এবং হয়ে আমরা নাচ শিখছি।
তো এই যে
হ্যাঁ, এটা কিন্তু অনেক ইন্টারভিউতে আমি ছেলেদের ইন্টারভিউতে শুনি যে তাদের ইন্সপিরেশন আমি। তো এটার কারণটা হলো যে আগে আমাদের দেশে মানে একটা ধারণা ছিল যে নাচ করলে পুরুষরা বুঝি মেলই হয়ে যায়। তো আমি তোমাকে এটা একদম পরিষ্কার বিশ্লেষণ দিতে পারি যে শুধু ডান্স করলে ছেলেরা মেলই হয়ে যায় তা না, মেলই ছেলেরা ডান্স শিখতে বেশি আসে। তার কারণটা হলো যে মেলি ছেলে যারা, তারা তো এটা হরমোনিক্যাল, হরমোনিক প্রবলেম, এটা ঈশ্বরের সৃষ্টি। কিন্তু আপনি ধরো একজন বিকলাঙ্গ শিশু জন্ম নেয়, একজন প্রতিবন্ধী বাচ্চা জন্ম নেয়, একজন হিজড়া জন্ম নেয়, একজন মেলি ছেলে জন্ম নেয়, একজন মেলি ছেলে লি পুরু মেয়ে জন্ম নেয়, মানে ম্যানলি মেয়ে জন্ম নেয় যাদের মধ্যে পুরুষ। এটা হলো কি, হরমোনের সমস্যা। এটা হরমোনের তারতম্য হয়ে গেলেই একটা মেয়ের মধ্যে পুরুষ হরমোন বেশি হলে একটু ম্যানলি হয়, একটু তারা খেলাধুলা পছন্দ করে বা আর্মিতে যেতে পছন্দ করে, পুলিশে যেতে পছন্দ করে। আবার যারা যেসব ছেলেদের শরীরে একটু বেশি ফিমেল হরমোন বেশি, তারা একটু মেলি হয়, তখন এদের মনে হয় আমি সাজবো নাচবো গাই। ওই জন্য ওরা নাচটাতে যেহেতু তারা সাজতে পারে, ওইটা ওদেরকে বেশি অ্যাট্রাক্ট করে। কিন্তু সাধারণ আমি আমাকে বলতে চাই, তুমি কি সমাজে বহু পুরুষদের দেখো না যারা অনেক মেলি, বা অনেক মেয়েরা আছে না অনেক পুরুষালী, তারা কি সবাই নৃত্যশিল্পী? না, তুমি এটা সব প্রফেশনে পাবে। তুমি আইনজীবী পাবে, রাজনীতিবিদ পাবে, অভিনেতা পাবে, অভিনেত্রী পাবে, মডেল পাবে, গায়ক পাবে, সর্বক্ষেত্রে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার, আমি অনেক প্রফেশনে দেখি খুব মেলি একজন ভদ্রলোক। আচ্ছা, উনি তো নৃত্যশিল্পী না, তাহলে তুমি নাচকে তো দায়ী করতে পারছো না। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা মানুষের জন্মগত সমস্যা। এটা জন্মগত ভাবেই সেভাবে জন্ম নেয়, কিন্তু ডান্সকে তুমি রেসপন্সিবল করতে পারো না।
মনে হয় যে বাংলাদেশে অনেকেই এই বিষয়টাকে ভালোভাবে নেয় না, এই যে হরমোনাল যে চেঞ্জ হতে পারে এই বিষয়টা সম্পর্কে অনেকে জানেই না।
এটা জানি না। এবং দেখো, আজকে একটা হিজড়া বাচ্চা জন্ম নিলে বাবা মা কেন ওদেরকে সমাজ থেকে দূরে করে দেয়? কারই তো সন্তান, কেন ম্যাটারনিটি থেকেই হাসপাতাল থেকেই হিজড়াদের দিয়ে দিতে হবে? কেন পারে না তা বাবা মা বাচ্চাটাকে মানুষ করতে?
সন্তানের মতো,
তারই তো সন্তানের মতো কেন করে না বলো? এটাও তো একটা হীনমন্যতা, যে সমাজের হীনমন্যতা, মানুষের মনের হীনমন্যতা। আমি আমি কেন আমার ঘরে যদি একটা বিকলাঙ্গ সন্তান হয় বা প্রতিবন্ধী হয়, আমি কি ফেলে দিব? আমি তো ফেলে দিব না। তাহলে সেই রকমই ব্যাপারটা, মানুষ ব্যাপারটা বুঝতেই পারে না যে এটা ডান্স বা এটা কোনো প্রফেশন দায়ী নয়, এটা জন্মের জন্মের সমস্যা এটা। যে জন্য এখন দেখো যখন ফিল্মের নায়কদের দেখে দুঃখর নাচে, এই ধীরে 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 কিন্তু মনে করো বম্বের ফিল্ম স্টারদের নাচ দেখতে দেখতে কিন্তু লোকেরা এখন পুরুষের যোগ্যতা পেয়েও গেছে, যেটা আমার কাছে মনে হচ্ছে আর কি। এটা তোমরা আমার সাথে একমত কিনা জানি না, বাট এটা আমার একদম আমার অনেক অভিজ্ঞতার বিশ্লেষণ এটা।
অবশ্যই। তো আপনার নাচের শুরু তো সায়ানটে,
গান শেখার থেকে নাচ ক্লাস দেখতে খুব ভালো লাগতো, ওই নাচের ক্লাসে ভর্তিও হলাম, প্রথম বছরই ফার্স্ট হলাম, তারপরে স্কলারশিপ পেলাম। ছিল হয়তো আমার ভিতরে এই আর্টটা ছিল, হয়তো বা ছিল, যে জন্যই হয়তো লোকে পছন্দ করে।
তো এই দুই দেশের মধ্যে তো অনেক নৃত্যগুরুর মানে সান্নিধ্যে আপনি ছিলেন, বাংলাদেশ এবং ভারত, তাদের সম্পর্কে আমাদের যদি একটু ছোট করে বলেন।
বাংলাদেশ ছায়ানটে আমি শিখতাম যখন, তখন কার্তিক সিং এবং অনিতা দে আর অজিত দে হাজবেন্ড ওয়াইফ ছিলেন, ওনাদের কাছে আমি এক বছর নাচ শিখেছি। তারপরে আমি চলে যাই ভারতে, প্রথমে যাই আমি লখনউ ভাতখন্ডে মিউজিক কলেজে, ওখানে শ্রীমতী পূর্ণিমা পাণ্ডের কাছে আমি নাচ শিখি দু বছর। তারপরে আমি চলে যাই দিল্লিতে কথক কেন্দ্রে, যেখানে আমার আসল গুরু পণ্ডিত বিরজু মহারাজ, তার আমি বাংলাদেশের প্রথম শিষ্য এবং তার ভালোবাসা স্নেহ যার পর নাই আমি পেয়েছি, যার শিক্ষায় আজকে আমি এই জায়গাতে অবস্থান করছি।
তো বাংলাদেশের অনেকগুলো নাচের মধ্যে কত্থক নাচ, এটার উপরে আপনি পারদর্শী বেশি,
আমি পড়াশোনাই করেছি।
হ্যাঁ, তো কত্থক নাচ সম্পর্কে আমাদেরকে একটু যদি বলেন, আমরা অনেকেই হয়তো এই নাচের সম্পর্কে ভালোভাবে জানি না, যারা আমরা সাধারণ।
নিশ্চয়ই, কত্থক মানে আমাদের এই ভারতীয় উপমহাদেশে অনেকগুলোই ধ্রুপদী নাচ আছে, আগে চারটা ছিল, আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন সাত চারটার মতো হয়ে গেছে, কিন্তু মূলত চারটাই ছিল, কত্থক, ভরতনাট্যম, মণিপুরী আর কথাকলি। এখন এই চারটা নাচই হলো ভারতের বিভিন্ন অঞ্চলের, যেমন আমি কত্থক করি, কত্থক হলো উত্তর ভারতের নাচ, ভরতনাট্যম হলো দক্ষিণ ভারতের নাচ, মণিপুরী মণিপুরের নাচ, আর কথাকলিও সাউথের নাচ। এখন কত্থকটা হলো উত্তর ভারতীয় একমাত্র ধ্রুপদী নাচ, কত্থক, যেটা লখনউ বেনারস এই এলাকাতেই, জয়পুর এইসব জায়গাতেই এর সারা জীবন চর্চা হয়েছে। ঠিক আছে, তো এই এই নাচটি মানে কি বলবো আমি, এই মোগল কোর্টে সবচেয়ে বেশি নাচ এই নাচটি হতো, যে অনেকে মুজরায় বা দরবারি নাচে বা বাইজিদের নাচে এই কত্থক নাচটি দেখতে পায়, বিকজ এটা এই লখনউতেই সবচেয়ে বেশি নবাবদের দরবারে, নবাব ওয়াজেদ আলী শাহ, তার বাবা আসাফউদ্দৌলা, তাদের নবাব দরবারে গুলোতে এই নাচের সবচেয়ে বেশি চর্চা হতো। এই হলো কত্থক।
কত্থক নাচ নিয়ে বাংলাদেশে কিরকম কাজ হচ্ছে?
অনেক অনেক বাংলাদেশে যদি ধ্রুপদী নাচের চর্চা সবচেয়ে বেশি যদি বলো, সবচেয়ে বেশি হয়েছে কত্থকে, সবচেয়ে বেশি কত্থক নাচের উপরে হয়েছে। তারপরে যারা করাচ্ছে ভরতনাট্যম মণিপুরী করাচ্ছে, কথাকলি সেরকম নেই, এখন ওডিসি করায়, অনেকগুলো ফর্বি হচ্ছে, তবে কত্থকে সবচাইতে বেশি ছেলেদের পাওয়া গেছে, বেরিয়ে এসছে অনেক বেশি, অনেক বেশি।
কথাকলি কি মানে অনেক বেশি কঠিন বা এরকম কিছু, এই কারণে কি
কঠিন? হ্যাঁ কঠিন, আর এটা এটা আগ্রহ কঠিন, একটা হলো একদম কেরালার নাচ এবং এটা একদম তোমার মুখোশ পরে মুখে রং করে, এটা রাধা ইয়ে কি রাবণ রাম ওদের ধর্মীয় গল্পগুলো কি ব্যক্ত করা হয়, এই কারণে এটা তো ধরো আমাদের দেশে এসে
পুরো এটা কাহিনীগুলোকে তুলে ধরা আর কি।
হ্যাঁ তুলে ধরা, এবং এটা একদম একটা অদ্ভুত রকমের মানে পোশাক পরে একই অন্যভাবে করতে হয়, যেটা কঠিন তো সব নাচই, কিন্তু ওইটা বোঝার বোধার বোঝার আমরাই তো বুঝতে পারি না, আমি নিজেই ভালো করে বুঝতে পারি না নাচটা দেখলে।
সেখানকার একজন কমিটি মেম্বার আপনি, এই প্রতিষ্ঠান সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি।
আইটিআই টা হলো তোমার যে ইন্টারন্যাশনাল যেটা থিয়েটার ইনস্টিটিউট, যেটা সেটা হলো তোমার এখানে থিয়েটারের লোকেরাই থাকেন, তবে ডান্স একটা বড় ডিপার্টমেন্ট এদের, ওখানে আমি বাংলাদেশ থেকে দু বছর প্রতিনিধিত্ব করেছি, এখন আর আমি ঘরে নেই, এখন আমি জানি না কে আছে, তবে ওটা ওটা ওখানে ঠিক ডান্সটাকে না খুব যে প্রাধান্য দেওয়া হয় তা না, বরং ডান্স অ্যালায়েন্স বলে একটা আছে, ইন্টারন্যাশনাল ডান্স অ্যালায়েন্স, ওটা বরং অনেক বেশি অ্যাক্টিভ। কিন্তু আইটিএ এর ডান্স ডিপার্টমেন্ট তেমন ভাবে না, ওরা থিয়েটার ওরিয়েন্টেড, ওরা তো থিয়েটারের লোকদের নিয়ে বেশি মাথা ঘামাতে পছন্দ করে এবং ওদেরকে বেশি প্রায়োরিটি দেয়, এটা আমার আমার বিশ্লেষণ আর কি। আর ওরা অনেক, আমার কাছে মনে হচ্ছে অনেক, ওদের মধ্যে রেসিজমটা অনেক বেশি, তারা অনেক বেশি রেসিস্ট, ওরা এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কে ওরা মানে মূল্য মানে ইয়ে মানে ডান্স ডিপার্টমেন্টটা মূল্য দিতে চায় না। যেমন আমি যেবার ছিলাম তখন যেমন ইন্টারন্যাশনাল ডান্স ডেতে কে বক্তব্য দিবে, যতবারই আমি পণ্ডিত বিরজু মহারাজ বা লীলা স্যামসনের নাম বলতে যাচ্ছি, ঘুরে ফিরে ওরা ওই ইউরোপ আমেরিকাতেই থাকতে চাচ্ছে, তখনই বুঝেছি যে এদের মধ্যে সাংঘাতিক রকম রেসিজম আছে।
আমি
নিপা গিয়েছিলাম একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে, তখন উনি নোবেল পাননি, সে সময় ওনার সঙ্গে ওনার ছোট ভাই ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর, সে সময় তাদের সাথে আমাদের পরিচয়। তো ওখানে ইউনুস ভাই আমরা যখন ফ্লোরেন্স থেকে ফিরছিলাম রোমে গাড়িতে বসে আমরা চারজন, তখন ইউনুস ভাই বলছিলেন যে কাল তোমাদের দুজনের নাচ দেখে এত মুগ্ধ হলাম এবং এমন মনে হচ্ছিল যে তোমাদের পরে তো আর কাউকে দেখি না বাংলাদেশে, তো কি হবে নাচের অবস্থানটা। তো আমরা বললাম যে আমরা তো ছেলে মেয়ে তৈরি করতে পারছি, তোমরা একটা স্কুল কেন করো না, দেখো স্কুল হলো সবচেয়ে বড় শক্তি, ছেলে মেয়েরা হলো সবচেয়ে বড় শক্তি। তখন আমরা বললাম যে আমরা তো এগুলো করতে পারি না, নাচ ছাড়া কিছুই পারে। তারপরে যে তোমাদেরকে জাহাঙ্গীর হেল্প করবে, এই মোহাম্মদ জাহাঙ্গীর যে মিডিয়া ব্যক্তিত্ব, উনি আমি আর নিপা তিনজন মিলে বসে এই নৃত্যাঞ্চলের সৃষ্টি হলো এবং নৃত্যাঞ্চলের নামকরণটাও আমারই মুখ থেকে বেরিয়েছিল আমার ঘরে বসেই, কারণ আমরা তিনজন মিলে রিসার্চ করছিলাম নৃত্যগ্রাম, নৃত্য এই নৃত্য সেই, অ্যারিনা অফ ডান্স, এইসব করে করে নৃত্যাঞ্চল যাওয়ার শব্দটা হলো। তখন বলছি সেই তো একটা সুন্দর শব্দ, এই আমাদের নৃত্যাঞ্চলের যাত্রা শুরু হয়ে গেল। এবং এই নৃত্যাঞ্চল শুরু হলো 2000 সাল থেকে, এই আজ অব্দি আমাদের দুটো ব্রাঞ্চ আছে, একটা রাজধানী স্কুল সংসদ ভবনের সামনে আর একটা হলো মগবাজার গার্লস স্কুল, দুটো স্কুল মিলে আমাদের 1000-এর উপরে স্টুডেন্ট আছে, 30 জনের উপরে স্টাফ আছে এবং অনেক বাচ্চা চমৎকার নাচ শেখানো হয় এবং খুব যত্ন করে বাচ্চাদের নাচ শেখানো হয়, খুব যত্ন করে।
দেশের বাইরে বাংলাদেশকে যখন প্রতিনিধিত্ব করেন তখন নাচের অনেকগুলো ধরনের মধ্যে সব থেকে বেশি কোন ধরনকে আপনি তুলে ধরতে বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন?
দেশটাকে আমরা আপ্রাণ চেষ্টা করি, সেটা যেই ডান্স ফর্মই হোক, নিজের দেশটাকে যেন তুলে ধরতে পারি, পতাকাটা তুলে ধরতে পারি, আমাদের একান্ত নিজস্ব সংস্কৃতিকে যদি তুলে ধরতে পারি তখন ভালো লাগে এবং সেটাকে অ্যাপ্রিসিয়েট করেও লোকেরা খুবই, সেই দেশের জনগণও জানতে পারে যেটা বাংলাদেশ, এইভাবে বাংলাদেশের লোকে চলে, এভাবে মানে গ্রামীণ জীবন এরকম বা তাদের শহুরে জীবন এরকম বা এটা তাদের পতাকার চেহারাটা এরকম, তো এটাই আমাদের টার্গেট থাকে যে দেশটাকে তুলে ধরা, আমার দেশের সংস্কৃতিটাকে তুলে ধরা, এটাই আমাদের টার্গেট।
পশ্চিমী ধারার নাচ নিয়ে কতটুকু কাজ করেছেন?
আমি লন্ডনে লন্ডন ব্যালে থিয়েটার স্কুলে কিন্তু পড়াশোনা করেছি, আমি আমি মনে হয় প্রথম বাংলাদেশি যে ইউরোপে গিয়ে কোন একটা ওয়েস্টার্ন স্কুলে গিয়ে ফুল টাইম পড়াশোনা করে তোমার ব্যালে কোরিওগ্রাফি, ব্যালে ট্যাপ, জ্যাজ এগুলোর উপরে কন্টেম্পোরারি ডান্স এগুলো করে এসেছি। আমি কিন্তু করেছি শুধু ওদের কোরিওগ্রাফি আর শরীরটাকে তৈরি করতে, ওরা একটা শরীরকে নাচের উপযোগী তৈরি করে দেয়, একটা বডিকে ফ্লেক্সিবল করা, একটা বডিকে ফিট রাখা, যা যা পন্থা এইগুলো ওখানে গিয়ে শিখেছি। এখন মানে বাংলাদেশে যেমন আমরা এখনো অনেক নৃত্যশিল্পীরা এই ভীষণ অসচেতন, তার শরীরটাকে নিয়ে যা খুশি তাই এটা শরীর নিয়ে মঞ্চে দাঁড়াই, হয়তো মানে ভাবতে ব্লাউজ ছিঁড়ে যাবে, ফেটে যাবে, জামা হয়তো ছিঁড়ে যাচ্ছে কিন্তু নেচে যাচ্ছে আপন মনে, কিন্তু এটা যে একটা ডান্সারের শরীর হতে পারে না, এই এই কনসেপ্ট গুলো কিন্তু তাই বাইরে না গেলে কোনোদিন জানতে পারতাম না, কেননা এই ভারতীয় উপমহাদেশে ডান্সাররা কিন্তু খাবার দাবার ব্যাপারে একদমই ওনারা অসচেতন, ইচ্ছা মতো খায়, ইচ্ছা মতো মানে শরীরের ব্যাপারটাকে তারা বদারি করে না, কিন্তু বিদেশে সেটা কোনো ভাবেই সম্ভব না। একজন ডান্সার হতে হবে একদম চাবুকের মতো, মানে সুন্দর একটা শরীর হতে হবে, যেটা আমি শিখেছি। তারপরে যেমন কোরিওগ্রাফিতে ব্যালের
ভবিষ্যৎ নাচের শিক্ষার্থীদের জন্য যদি কোনো উপদেশ আপনার পক্ষ থেকে থাকে?
সাধনার কোনো বিকল্প নাই, সাধনা করতে হবে, সাধনা করলে একজন শিল্পী প্রকৃত শিল্পী হবে। আর যদি তারকা হওয়ার স্বপ্ন দেখে তাহলে আমার মনে হয় যে নাচটা যথেষ্ট একটা ভালো মাধ্যম না। তাদেরকে আমি শুরুতেই বলে দিই যে নাচটা ছেড়ে তোমরা মডেলিং বা অভিনয়ে চলে যাও, তোমরা অনেক দ্রুত তারকা খ্যাতি পাবে, অনেক সহজেই মানে মানে কি বলবো ধনী, গাড়ি বাড়ি সবই হয়ে যাবে, সেটা সম্ভব। কিন্তু নৃত্য শিল্পী হতে গেলে তোমাকে একমাত্র অবলম্বন তোমার সাধনা, এছাড়া কোনো সাধনা আর কোনো পথ নেই। ভেবে চিনতে আসো, এটাই আমি বলতে চাই। সব যারাই আসে শুরুতে এটাই আমি বলি যে তোমার ভাবনায় যদি নৃত্য শিল্পী হতে চাও, সেই চিন্তা করে আসো যে আমাকে প্রচুর কষ্ট করতে হবে, প্রচুর সাধনা করতে হবে, এটাই আমার বক্তব্য।
এই ভাবনাটা আমার মনে হয় ব্যক্তিগত ধারণা যে খুব কম কাজ করে, সবার একটু একটু নাচ শিখবে বা একটু গান শিখবে, তারপরে আস্তে আস্তে তারকা হওয়ার দিকে।
হ্যাঁ, এটা এটা সংখ্যা অনেক আছে, আবার ঠিক উল্টোটাও আছে। প্রচুর সংখ্যা আছে যারা আমাদের সঙ্গে নাচ করছে আজকে, হাজার হাজার ছেলে মেয়ে যারা শুধুই নাচ করছে, এবং আমার বাড়িতে ডিরেক্টর প্রডিউসার এসে বসেও থাকেন অনেক সময় কাউকে একটু চুজ করে একটা নায়িকা বানাবার জন্য, এবং অফার করলে সঙ্গে সঙ্গে বলে না না আমি আমি না সিনেমা করতে চাই না বা অভিনয় করতে চাই না, আমি নাচ করতে চাই, এরকমও পাই। এই গত সপ্তাহে এরকম পেয়েছি আমি, অতএব মানে আশার আলো আছে।
না অবশ্যই সবই থাকে আসলে।
হ্যাঁ সবই থাকে, সেই তো।
সবশেষে শিবলি ভাই জানতে চাইবো, রেডিও মেট্রো মেলে কাছে আপনার প্রত্যাশা কি?
আমি না মানে সত্যি আমি খুব খুশি হই এখন যখন দেখি যে অনেকগুলো রেডিওতে ভালো ভালো প্রোগ্রাম হয়, মানুষ রেডিও শোনে, এটা যেটা কত বড় মানে আবার ব্যাক করা আমি মনে করি তোমাদের কারণেই হয়তো বা ভালো ভালো প্রোগ্রাম দিচ্ছ এবং সবাই দেখি যে অনেকে রেডিও শোনে, এবং আমি গাড়িতে থাকলে পরে আমি নিজেও রেডিও শুনি, হয়তো ঘরে আমি থাকাই হয় না, আমাদের তো সব কাজ গাড়িতেই হয়, গাড়ি থেকেই ফোন করি, গাড়ি থেকেই কাজ সারি, ট্রাফিকেই তো বসে থাকতে হয়, সেই কারণে রেডিওটা শোনা হয় এবং ভালো ভালো প্রোগ্রাম হয়, সুন্দর সুন্দর গান দেয়, হারানো দিনের গান দেয়, মানে খুব ভালো লাগে, খুব ভালো। আমার প্রত্যাশা আরো এগিয়ে যাক, আরো এগিয়ে যাও তোমরা।
অনেক ধন্যবাদ শিবলি ভাই আপনার অনেক ব্যস্ত সময় থেকে আমাদের জন্য সময় দেওয়ার জন্য।
তোমাকে অনেক ধন্যবাদ,
ভালো লাগলো, খুবই ভালো লাগছে।
তোমাকেও অনেক ভালো লাগলো, তুমিও ভালো থেকো। হ্যাঁ
আচ্ছা, তোমার
আজকের শ্রোতাদেরকেও আমার অনেক ভালোবাসা শুভেচ্ছা, এবং একটাই বলবে দোয়া যে আপনারা আমার মাকে আমাদেরকে দোয়া করবেন যেন আমরা অনেক দিন আপনাদের মাঝে থাকতে পারি সুস্থভাবে।
ভালো থাকবেন ভাইয়া।
থ্যাংক ইউ ভাইয়া, বাই।
আমাদের আজকের আড্ডা এখানেই শেষ হচ্ছে, সবাই ভালো থাকুন আর শুনতে থাকুন রেডিও মেট্রোমেলি।